রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতুল প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং এর তর্জমাও স্ক্রিনে দেখবো। হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো, শোনানোর চেষ্টা করবো, অনুরোধের কালামগুলো আমরা শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এ নিয়েও কথা বলবো আপনাদের সাথে। অনুরোধের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, এসএমএস পড়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠানের শুরুতে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং এর তর্জমা স্ক্রিনে দেখি। এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, তাও আপনাদের সাথে শেয়ার করব এবং হামদে বারী তালাও শুনবো, যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুদহাম্মাতান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফীহিমা আইনান নাদ্দাখাতান, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম মাদানী চ্যানেলের মাধ্যমে এবং এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখলাম। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজির কথা এখানে উল্লেখ করেছেন আমাদের জন্য, আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। যখনই আমরা কোরআনে পাকের তেলাওয়াত এবং এই সুরাত তেলাওয়াত করি, তখনই আল্লাহ পাকের দান করা দেয়া সেই নিয়ামত রাজির কথা আমাদের স্মরণে হয়ে যায়। আল্লাহ পাক নিয়ামতের শুক্রিয়া আদায় করার মতো তৌফিক দান করুক এবং আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিক। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিসের কিছু পয়গাম, কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য মানুষ নিজের অভিমত পেশ করেছেন, দিয়েছেন আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে, যে অজানা অনেক তথ্য আমরা জানতে পাই এবং অসংখ্য ইলমে দিন আমরা এই প্রোগ্রাম থেকে শিখতে পারি। আজকেও যদি অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকেন, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা অনেক কিছু শেখার রয়েছে। মানুষের মধ্যে, ভালো মানুষের মধ্যে একটি গুণ রয়েছে, ভালো মানুষের তো অসংখ্য গুণ রয়েছে, এর মধ্যে একটি গুণ এটাও রয়েছে, সততা। যার মধ্যে সততা নেই ওই ব্যক্তিকে মানুষ মিথ্যাবাদী বলে বা ধোকাবাজ বলে, প্রতারক বলে, এক এক সময় এক এক কাজের কারণে তাকে এক একটা নাম দিয়ে ডাকে। কিন্তু সততা, এর এই সততার মূল্য রয়েছে ইসলামের মধ্যে এবং মুসলমানের মধ্যে, শরীয়তের মধ্যে সততার এক মূল্যায়ন রয়েছে এবং কোরআনে পাকের মধ্যে হুকুম রয়েছে সৎভাবে চলার। হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে যেন সৎভাবে আমরা চলি, সততা অর্জন করি এবং সত্য পথে চলার চেষ্টা করি। সততার একটা উদাহরণ যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পেয়ে থাকি, এক ব্যক্তি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্জ নিয়েছিলেন। তো ওই দিন, নির্ধারিত দিন আসার আগেই সেই ব্যক্তি কর্জ চাওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ গলায় আওয়াজ দিয়ে বলছিল এভাবে করে কি, মোত্তালিবের ছেলেদের এমনই অভ্যাস, তারা ঘুরায় বেশি, এরকম একটা শব্দ বলেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সামনে ছিলেন, খুব রেগে গেলেন এবং এমন ভাব ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কি তিনি ধমক দিবেন বা মার দিবেন এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে থামালেন এবং তাকে বিদায় দিলেন যে আপনার তো এখনও সেই সময় আসেনি যে সময়ের কথা বলে আমি নিয়ে এসেছি। তারও এটা বলার পিছনে কারণ ছিল কি, যেহেতু নবী দাবি করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে যান কি না আমার কথায়, এটা পরীক্ষা করছিল। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এটা উচিত হয়নি, অর্থাৎ এটা সততার অন্তর্ভুক্ত নয়। সে আমার কাছে পাবে চাইতে আসছে, সমঝোতার মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া এবং তার দেনা পরিশোধ করে দেওয়া। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরিশোধ করে দিলেন। তো সততার এক নমুনা আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারাকায় অসংখ্য নমুনা রয়েছে, এটাও একটি নমুনা, এবং সাহাবায়ে কেরামকে সততা শিক্ষা দিয়েছেন। আজকে অনুষ্ঠানে আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক তাআলা সততার প্রভাব। আপনি যদি সত্যবাদী হন, সততা অর্জন করতে পারেন, এর যে প্রভাব রয়েছে সমাজে, দুনিয়ায় এবং আখেরাতে সেটা আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা এই সততার বরকত নিয়েও কিছু কথা বলবো। যারা সত্যবাদী ছিলেন, সততার উপরে ছিলেন, তাদের কিছু আলোচনা, তাদের কিছু ঘটনাও আপনাদের সাথে শেয়ার করবো। মোবাইল লীগে দাওয়াত ইসলামী আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ চাই আজকের অনুষ্ঠান তার থেকে চমৎকার কিছু তথ্য জানার চেষ্টা করবো, শোনার চেষ্টা করবো, আলোচনা করবেন। এর আগে চাচ্ছি রাশেদ মাদানী ভাই দীর্ঘদিন পর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আছেন, একটি হামদে বাড়ি তালা তার থেকে আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক তাআলা আলোচনায় ফিরবো আজকের যে বিষয় আমরা নিয়েছি। জি রাশেদ ভাই, একটি হামদ শুনিয়ে দিন আমাদেরকে।
وسلم عليك يا حبيب الله اللہ کی سرتاب قدم 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 شان ہے یہ انسان نہیں انسان وہ انسان ہے یہ اور قرآن تو ایمان بتاتا ہے انہیں اور ایمان یہ کہتا میری جان ہے یہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ تمی مالک جا سولیریا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ تمی خالق جین و منوبیریا اللہ 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 یا اللہ یا اللہ تمی انت تمی انادی خدا تمی সর্ব জ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্ব উর্ধি সকলেরিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিজি শিরিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে জঙ্গল মরুভূমিতে জিকির সকল হোয়া আল্লাহ 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 হোয়া আল্লাহ ক্ষমা করো তার কি মালা দোহাই তো সকল নবীদের আল্লাহ 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 তুমি মালিক জলস্থলের
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার হামদে বারী তাআলা আমরা অনুষ্ঠানের শুরুতেই সকালে মাদানী চ্যানেলের সাথে শুনলাম। আল্লাহ পাক কবুল করেন সর্বক্ষণ যেন আল্লাহ তাবারক তাআলার জিকির শুকরিয়া আদায় করা তসবিহ পাঠ করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। দর্শক শ্রোতা, সততার প্রভাব, সততার এমন এক প্রভাব যা দুনিয়াতে এবং আখেরাতেই আপনি অবলোকন করতে পারবেন। সততার প্রভাব তো এমন, আপনি যখন সততা সত্যবাদিতা সৎ পথ অবলম্বন করবেন অর্থাৎ সততা আপনার মধ্যে চলে আসবে তখন মানুষ আপনাকে মনে প্রাণে বিশ্বাস করবে। যখন সততা আপনি অর্জন করতে পারবেন আপনার বংশের সুনাম ছড়িয়ে পড়বে। আপনি যখন সততা অর্জন করতে পারবেন আপনার বাবার সুনাম ছড়িয়ে পড়বে। যখন আপনি সততা অর্জন করতে পারবেন ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে মানুষ আপনার পিছনে যদি ইমাম হন তবে নামাজে দাঁড়িয়ে যাবে। ওই হয় না অনেক সময় কার পিছনে দাঁড়ালাম কার পিছনে নামাজ আদায় করলাম এই টেনশন আর মানুষের মধ্যে থাকবে না। সততার তো প্রভাব অবশ্যই দুনিয়াতে আছে এবং আখেরাতের প্রভাব কি রয়েছে আপনি জান্নাত পাবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। মুতালিব মাদানী ভাই আছেন আমাদের সাথে। হুজুর, আজকের বিষয় আমরা নিয়েছি সততার প্রভাব। এটা এক মহৎ গুণ মানুষের মধ্যে, তাই না? সততা, আর একমাত্র এই গুণটি আমার মনে হয় এবং ওলামা একরাম বলেন, সেইদি আলা হজরতও লিখেছেন, সততা মুমিন দ্বারাই পসিবল। যে মুমিনের বৈশিষ্ট্যগুলো কোরআনে পাকের মধ্যে এসেছে, সততা অর্জন করা, সততা পাওয়া, এটা একজন মুমিনের পক্ষেই পসিবল। আর না হয়তো মিথ্যা যে বলে সে তো সততার অন্তর্ভুক্ত হতে পারে না, যে হারাম খায় সে সততার অন্তর্ভুক্ত হতে পারে না, বেনামাজি সততার অন্তর্ভুক্ত হতেই পারে না, কারণ সে আল্লাহর হকই নষ্ট করছে, সে সততা কিভাবে অর্জন করছে। তো এইভাবে সাইদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন, মুমিন বান্দার জন্যই পসিবল সততা অর্জন করা। কিছু যদি আলোচনা আজকের টপিক নিয়ে শুরু করতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সততা এমন একটি বিষয় যার শাখা অসংখ্য রয়েছে এবং এর প্রভাব বিভিন্ন দিক থেকে রয়েছে।
জি,
যদি শাখার দিক থেকে বলি সেটা ব্যবসায়ী ক্ষেত্রে হতে পারে, আমানতদারির ক্ষেত্রে হতে পারে, মানুষের সাথে কথা বলা প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে হতে পারে।
জি,
আপনি যেভাবে বললেন নামাজ আল্লাহর হক সেক্ষেত্রে সততা, তা এই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি এর যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা তার ব্যক্তি জীবনে পড়ে, সমাজে পড়ে, রাষ্ট্রে পড়ে এবং একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে এর প্রভাব। তো এই বিষয়ে বিভিন্ন দিক থেকে সত্য কথা বলার দিক থেকে যে সততা সেই বিষয়টিও কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে এবং এর যে ফজিলত রয়েছে সেটাও আমরা দেখতে পাই। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তো এইভাবেই ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদী যারা রয়েছে, যারা সৎ রয়েছে তাদের সঙ্গ অবলম্বন করো। অন্যত্র আল্লাহ তাআলা এই উচ্চারিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। ওয়া কূলু কাওলান সাদীদা, তো এতে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম, এর প্রভাব এটাই হবে যে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো যে রয়েছে এগুলো সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তো এখানে আমরা যদি দেখি যে সত্য কথা বলা, সৎ হওয়া অবলম্বন করা, তো যে আমাদের যে আমলগুলো রয়েছে, অনেক সময় তো আমরা এটা কেন হচ্ছে, আমি তো চাচ্ছি সৎ পথে চলার জন্য, আমি তো চাচ্ছি ভালোভাবে চলার জন্য, তো আমার সব কিছু এলোমেলো কেন? এর কারণ হচ্ছে যে আমি আসলে সৎ হতে পারি না কথার ক্ষেত্রে, ওয়াদা রক্ষার করার ক্ষেত্রে, আমানতদারির ক্ষেত্রে, দিয়ানতদারির ক্ষেত্রে। তো এই জন্য আমার আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো হয়ে ওঠে না। তাজিরের ক্ষেত্রে ওজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আত-তাজিরু সাদিকু সাদুকুল আমিনু মা'আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। যারা ব্যবসায়ী রয়েছে সে যদি সত্যবাদী হয়, সৎ হয়, সততা অবলম্বন করে, আমানতদার হয়, তো কিয়ামতের দিন মা'আন-নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা, যে নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে উঠবে এবং শহীদ যারা রয়েছে যাদের ফজিলতের কথা আমরা কোরআন ও হাদিসে পাই তাদের সাথে সে উঠবে। তো এই যে সততা রয়েছে এর ব্যাপকতা অনেক রয়েছে এবং দিকও অনেক রয়েছে। আমরা যদি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তো সেটা তো সততা 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 সততায় পরিপূর্ণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার পূর্বে তিনি যেখানে বসবাস করতেন, আমরা জানি আয়ামে জাহেলিয়াতের যুগে বসবাস করতেন, সেখানে তো জুলুম জুলুম জুলুমই হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগেও তার সততার মাধ্যমে কথা বলার ক্ষেত্রে, আমানতদারির তার ক্ষেত্রে, মানুষ উপকার করার ক্ষেত্রে এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে সেই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হয়েছিল আল আমিন, বিশ্বাসী, সৎ ব্যক্তি। সততা যার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ, সেই উপাধি সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আর পরবর্তীতে যদি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেমনটা আপনি বললেন,
তাও কিন্তু অবিশ্বাসীরা দিয়েছে,
যে অবিশ্বাসী যারা ছিল তারা দিয়েছে, তার উপাধি হচ্ছে আলামিন, বিশ্বাসী, তিনি আমানতদার। তার কাছে যদি কোনো সম্পদ রাখা হয় সেই সম্পদ কখনো যে হাতছাড়া হবে সেটা যে আমাদের হস্তগত আমাদের হাত থেকে বিচ্ছিত হয়ে যাবে এটা হতে পারে না। তার কাছে দেওয়া মানে আমাদের সম্পদ সংরক্ষিত, আমাদের সম্পদ গুচ্ছিত।
একটা হচ্ছে মুতালিব ভাই, উম্মত হয় আমার নবীকে ভালোবেসে আমরা অনেক লকব দিব, রাহাতুল আশিকিন, হ্যাঁ, এরপরে শাফিউল মুজনিবিন আমরা দিব, এটা একটা আছে। উম্মত প্রেমে পড়ে, ভালোবেসে নবীকে এই লকাবগুলো দিচ্ছে বা এই নামে ডাকছে, কিন্তু অবিশ্বাসীরা যখন ডাকে এটা তো বলতেই হবে যে হ্যাঁ আমার নবী নবী, তাই না? আর এর সততা কেমন ছিল, কত মাত্রায় ছিল, তাই না?
আল্লাহু আকবার। তিনি যখন প্রতিশ্রুতি করতেন তো সেই প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে তার যে সততা হওয়াটা,
জি, যদিও সেটা পশু হোক না কেন, পশু, হ্যাঁ, তার সাথেও ওয়াদা দিলে আল্লাহ রাসূল সেটা কিভাবে পরিপূর্ণ করেছেন, আমরা অনেক সময় এই ঘটনাগুলো
শুনি। যে এক ব্যক্তি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি থাকেন, আমি আসছি বাজারে, অপেক্ষা করেন, আমি আসছি। তো হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাজারে, হ্যাঁ, প্রায় তিন দিন,
জি,
তো সেখানে অপেক্ষা করে রইলেন যে আমি প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে আমার যে সৎ হওয়া সেখানে আমার কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করা যাবে না। আর নবীদের ক্ষেত্রে তো এটা সম্ভব না, তাদের যে ত্রুটি হবে আখলাকের মধ্যে তা পসিবল না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৎ হওয়ার সেই বিষয়টি দেখিয়েছেন। এই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ব্যাপারেই তো তখনকার লোকেরা বলতো, যারা অমুসলিম ছিল তারাই বলতো যে তার যে চেহারা, তিনি যখন কথা বলতেন তো সেটা যে অবিশ্বাস করব এমনটা হতোই না, কারণ তার চেহারাই হচ্ছে সত্যবাদীর চেহারা, সেখানেই সেটা সর্বদা ফুটে উঠতো।
এই চেহারা কখনো মিথ্যা বলতে পারে,
মিথ্যা বলতে পারে না। তিনি উট ক্রয় করেছেন, বলেছেন যে উটের মূল্য কত, বলেছেন, গিয়েছেন, নিয়ে চলে এসেছেন যে আমার লোক এসে আপনাকে টাকা পরিশোধ করে দেবে। কিছুক্ষণ পর যখন মোহ কেটে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে শুধু মোহের মধ্যে সে পড়ে গিয়েছিল। তো জিজ্ঞাসা করলো যে আপনি না জেনে, ঠিকানা কোনো কিছু না জেনে উট দিয়ে দিয়েছেন, তো এটা কিভাবে? তো যখন তার সাথে কথা বলছিলাম চেহারা দেখে মনে হচ্ছিল এই চেহারা কখনো মিথ্যা বলতে পারে, এত মায়াবী চেহারা, সৎ লোকের যে চেহারা হয় সেখানে সেটা দেখা যাচ্ছিল।
বুড়ির ঘটনাও তেমন ছিল না, তাইফের বুড়ির ঘটনা যে ছিল, বুড়ির শেষ মুহূর্তে কি বললো যে না এই চেহারা কখনো মিথ্যা বলতে পারে না, আমি যাকে ভয় পেতাম এই লোক কখনো ভয়ের লোক না, এ সততার লোক, এ লোক সত্যবাদী লোক, এ যা বলবে সত্য বলবে, চেহারা মিথ্যা বলতে পারে না, অসৎ লোক হতে পারে না, তাই না? শেষ পর্যন্ত সে মেনে নিল।
তো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর যে প্রভাব যেটা পড়েছিল, যে প্রভাবের মধ্যে একটা ছিল যে পরবর্তীতে যখন মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করলো, আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছিলেন যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যে আপনি দেখবেন যে মানুষ ইসলামের মধ্যে দলে দলে অন্তর্ভুক্ত হবে, দলে দলে প্রবেশ করবে। তো এর অন্যতম একটি কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা। যখন প্রবেশ করা শুরু করলো তো দলে দলে আসতে লাগলো, কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন তারা দেখেছে, সকল ক্ষেত্রে তিনি সৎ ছিলেন, কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ, যখন সম্পদ রাখা হয়েছে সেটা রাখার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির
ক্ষেত্রে
যখন তার আখলাক, তার চরিত্র এরকম ছিল, সততা বিষয়টি এরকম লেভেলের মধ্যে ছিল, তার অনুসরণ করার ক্ষেত্রে, তার দাওয়াত কবুল করার ক্ষেত্রে পরবর্তীতে
মানুষ
এই যে প্রভাব
তৈরি করে, আপনি তেলাওয়াত করলেন, এর প্রতিফলন যদি দেখি আমরা, তবে 9 এবং 10 হিজরির যে ঘটনাগুলো আছে, ইতিহাস যে রয়েছে, এই ইতিহাস যদি আমরা একটু ঘাঁটি, একটু দেখি, অধ্যয়ন করি, তবে এই আয়াতে কারিমার প্রতিফলন, আল্লাহ পাক যে আয়াতে কারিম ইরশাদ করেছেন, এর প্রতিফলন যে হয়েছে তা 9 এবং 10 হিজরির ঘটনাগুলো পড়লেই মানুষ বুঝতে পারবে যে কিভাবে দলে দলে মানুষ মুসলমান হয়েছে এবং কত সংখ্যা মানুষ মুসলমান হয়েছে।
না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই সততার যে বিষয়টি ছিল, অনেক সময় হয় কি, যারা লিডার আছে তাদের ভয়ে মানুষ
কথা বলে না,
নতুন কথা বলতে চায় না, বা যে ভালো বিষয়টা আছে সেটাকে এড়িয়ে চলে, এবং কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এই বিষয়টি পাওয়া যায়, মালা উল্লাযীনা কাফারু, মালা উল্লাযীনা কাফারু, এর অর্থ কি হচ্ছে, অমুসলিমদের যে লিডার যারা রয়েছে তারাই কথা বলতো, তাদের বিশ্বাস এরকম ছিল, তাদের ভয়ে, তাদের অনুসারে যারা ছিল সত্যকে গ্রহণ করতে পারতো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটাই হয়েছে, যারা লিডার ছিল, প্রথম সারির যারা ছিল, তারা তাদের নেতৃত্বের ভয়, যে নেতৃত্ব চলে যাবে, আমাদের ক্ষমতা কমে যাবে, হ্যাঁ, আমাদেরকে মানুষ যেভাবে বিশ্বাস করে, আমাদের অনুসরণ যেভাবে করে, সেভাবে তখন আর চলবে না। তো এক গোরামির কারণে তারা সত্যকে গ্রহণ করতো না। তো যখন তাদের মধ্য হতে কয়েকজন এটা গ্রহণ করে নিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা মনের মধ্যে রেখাপাত করে নিল, পরবর্তীতে এই যে ঘটনাগুলো ঘটেছে, আর তন্মধ্যে হতে অন্যতম একটি বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা হওয়াটি, যাদের অন্তরে একটা বিশ্বাস ছিল
যে
এই ব্যক্তি কখনো ভুল হতে পারে না, এই ব্যক্তি কখনো মিথ্যা হতে পারে না।
সুবহানাল্লাহ ইয়া বিহামদি। কোরআনে পাকের মধ্যে সম্ভবত এই ইরশাদে কারিমা হয়েছে কি, ক্ষমতার লোভে সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না। মানুষ অনেক সময় কিন্তু ক্ষমতায় পড়ে গিয়ে, মুতালিব ভাই, সত্য এবং মিথ্যাকে মিক্স করে ফেলে, নিজের স্বার্থের কারণে সত্য এবং মিথ্যাকে মিক্স করে। এই যেটা বললেন আপনি এখনই, যে অনেক সময় সত্যকে গোপন করে ক্ষমতায় থাকার জন্য, আবার অনেক সময় মিথ্যাকে প্রচার করে নিজের স্থানকে বজায় রাখার জন্য। তো ক্ষমতা আসুক বা থাকুক, যাক বা না যাক, থাকুক বা আসুক, কোনো ম্যাটারই করে না, সততা সততাই। আমি যদি সৎ থাকি তবে সেটার প্রভাব 2 বছর 4 বছর পরে হলেও
আসবেই, এটা রেজাল্ট আসবেই আপনার কাছে,
সৎ ব্যক্তির প্রভাব থাকবেই।
আমরা যদি দেখি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন প্রধান ব্যক্তি, প্রধানের যে সৎ হওয়া, সেটা রাষ্ট্রকে কন্ট্রোল করার ক্ষেত্রে কত বড় ভূমিকা রাখে,
ভূমিকা।
তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যদি দেখি যে তার বিচার করার ক্ষেত্রে যে তার সততা ছিল, ন্যায় পরায়ণতা ছিল, ইনসাফ ছিল, কাছের হোক বা
দূরের,
সে নিকট একদম রক্তের ব্যক্তি হোক বা অনেক দূরের ব্যক্তি হোক, সকল ক্ষেত্রে তিনি ইনসাফ যে প্রতিষ্ঠাতে করেছিলেন, সততা যে তিনি বিচার করার ক্ষেত্রে দেখিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তার জন্য বিষয়টা সহজ হয়ে গেছিল। কেননা লোকেরা জানতো যে আমি যত কাছের ব্যক্তি হই না কেন, যদি আমি অন্যায় করি তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমার কোনো রেহাই নেই। তিনি যে বিচারের যে বিষয়টা তিনি চালু করেছেন, দুর্নীতি দমন করার ক্ষেত্রে তিনি যে নীতি অবলম্বন করেছেন, তো এই বিষয়গুলোর কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা, এই যে দেখি যে আদল ও ইনসাফের যে তার ইতিহাস হয়ে থাকে তার নামটা, এর মধ্যে হতে অন্যতম কারণ হচ্ছে তিনি তো প্রত্যেক জায়গায় যেতে পারবেন এমন নয়, এমন কিছু নজির তিনি রেখে গিয়েছেন যেন মানুষ বুঝতে পারে যে আমি যদি অন্যায় করি তাহলে তার সততার সামনে আমি টিকে থাকতে পারবো না, যার কারণে তার রাষ্ট্র এত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আমরা যদি দেখি যে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি 2 বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন, তো এর মধ্যে যে তার যে এমন ব্যবস্থা ছিল যে মানুষ বলে যে তার শাসন আমলে যে বাঘ ও মহিষ এক ঘাটে পানি খেয়েছে, এটা হয় কথা বলা হয়। কেন? তিনি যখন এই খেলাফতের মসনদে সমাসীন হন বসেন, তখন তিনি তার সকল কিছু রাষ্ট্রের জন্য দিয়ে দেন যে এতদিন পর্যন্ত আমি যেভাবে জীবন অতিবাহিত করেছি তো করেছি, এখন আমি জীবন অতিবাহিত করবো এইভাবে যে আমি নিজের জন্য কোনো কিছু রাখবো না। যখন তার মেয়েকে তিনি ঘরে গেলেন এবং তার মেয়েকে তিনি ডাকছেন যে আমার জন্য কিছু নিয়ে আসো, খাবার নিয়ে আসো, তখন তার মেয়ে তার ডাকে সাড়া দিচ্ছিল না। পরবর্তীতে যখন তিনি রাগ হয়ে গেলেন যে কি হলো যে আমি এতবার ডাকলাম তুমি তারপরে এলে না, তখন তার মেয়ে এলে এসে বললেন যে আপনি তো আমাকে ডাকছেন, তবে আমার যে জামাটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছে, আমি সেটা সেলাই করে পরিধান করে আপনার সামনে এসেছি। পরবর্তীতে তারা জীবন এইভাবে অতিবাহিত করেছেন। যে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলীর জীবনীর মধ্যে যদি দেখি যে তার সন্তান তাকে বলছে যে আমি ঈদগাহে যাব, আমার একটা নতুন জামার প্রয়োজন, তখন তিনি কেঁদে ফেললেন যে আমার কাছে দেওয়ার মতো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। আমরা যদি অনুরূপ ভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখি যে সবাইকে যেমনটা বন্টন করে দিয়েছেন কাপড়, তিনি তার ছেলেকেও কি করে ততটুকুই দিয়েছিলেন। লোকেরা যখন বললো যে একটা জামা কিভাবে হলো, তখন বলা হলো যে আমরা দুইজনেরটা একসাথে মিলিয়ে কি করেছি একটা জামা তৈরি করেছি।
বলা হয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হাইট বেশি ছিলেন, স্বাস্থ্য ভালো ছিলেন, তো একটা কাপড়ে ওনার পরিপূর্ণ জামা হচ্ছিল না, শর্ট হচ্ছিল, ছেলেরটাও ওনাকে দিয়ে দিয়েছেন, বাবা আপনি বানিয়ে নেন যেহেতু আপনি আমিরুল মুমিনিন, তো নিজে ওই ডাবল কাপড় দিয়ে একটা জামা বানিয়ে নিয়েছেন। এবং রাষ্ট্রের যারা ছিলেন আরো বাকিরা তারা সেখানে প্রশ্ন তুলেছিলেন যে আপনি এত কাপড় কোথায় পেলেন, অত কাপড় তো আমাদেরকে দেওয়া হয়নি, তখন তিনি এই উত্তর দিয়েছিলেন। প্রত্যেক বাবার উচিত নিজ সন্তানকে সততা শিক্ষা দেওয়া, যেমনি ভাবে গাউসে পাককে তার মা শিক্ষা দিয়েছেন বাবা যেখানেই থাকো না কেন সত্য বলো, আর তার সত্য তাকে মুক্তি দিয়েছেন না। এরপর এরকমই প্রত্যেকটা জায়গাতেই আপনার উচিত সন্তানকে সততা শিক্ষা দেওয়া। যদি সন্তানের মধ্যে সততা থাকে তো সেই প্রভাবটা মা বাবার উপরে পড়ে, সেই প্রভাবটা সন্তানের সন্তানের উপরে পড়ে, তাই না? সত্যবাদী বাবার প্রভাব তো সন্তানের উপর পড়বেই, আবার সত্যবাদী সন্তানের প্রভাব মা বাবার উপর পড়বেই।
তো আপনার ডাকাতের উপরে পড়ে, যেমনটা
ডাকাত তো নাফরমান তাদের উপরে
পড়ে। এই যে বললাম যে সততা এমন একটি বিষয় তার ব্যক্তি জীবনে পড়ে, তার পরিবারের
পরিবারের
প্রভাব পড়ে, তার সমাজ যেটা আছে সেখানে পড়ে, এমনকি রাষ্ট্রের উপরে
নির্দ্বিধায় মানুষ তাকে পছন্দ করে। কি বল, উদাহরণ দিচ্ছি, কোনো ব্যক্তির মধ্যে সততা আছে মোতাবেক, এখন তাকে যদি কেউ চাকরিতেও নেয় আর যদি তার ব্যাপারে কোনো ইনফরমেশন নিতে হয়, তথ্য নিতে হয়, আগের যে কোম্পানিতে চাকরি করছে তাকে কল দিলেই হয়, যদি সে সততা থাকে, সত্যতা তার মধ্যে থাকে, তবে আগের কোম্পানি বলে দেব ভাই নিতে পারেন, সততার সাথে সে কাজ করে। আচ্ছা, কোনো কর্মচারীকে মালিক ভালোবাসে, খুব ভালোবাসে কিন্তু লো কোয়ালিটির, তাকে ভালোবাসা দেখে যদি আশেপাশে মানুষ জিজ্ঞাসা করে তার প্রতি আপনার স্নেহ ভালোবাসা কেন, আর কিছু না থাকলেও তার কাছে দুনিয়াবি ইলেম আখেরাতের ইলেম কোনো কিছু না থাকলেও লোকটা সততা নিয়ে কাজ করে, অর্থাৎ সততার এক প্রভাব, সেটা ঘরে হোক, অফিসে হোক, বাহিরে হোক, রোডে হোক, যেখানে হোক না কেন সততার প্রভাব একটা রয়েই গেছে, থাকে। কেননা সত্যবাদিতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান এটা, এবং সেটার প্রভাব আল্লাহ তাআলার পক্ষ থেকেই বান্দার উপরে বরকত দেওয়া হয়। তো এই জন্য সততার যে আলোচনাগুলো আমরা শুনছি আমল করা উচিত। প্রত্যেক বাবা নিঃসন্তানকে কমপক্ষে সততা শিক্ষা দেওয়া, যখন আপনি নিঃসন্তানকে সততার শিক্ষা দিবেন তখন সে আল্লাহর হক নষ্ট করবে না, যখন সন্তানকে সততার শিক্ষা দিবেন তখন মানুষের হক নষ্ট করবে না। আল্লাহর হকের মধ্যে ইবাদতগুলো আসছে, মানুষের হকের মধ্যে আদার্স যে বিষয়গুলো রয়েছে এগুলো আসছে। এইভাবে করে যখন সততার শিক্ষা দিবেন তখন ওই সন্তানকে, তার সন্তানের সততা দেখে আপনাকে মানুষ খুঁজবে।
আমি একজন বাবার সন্তান, একজন ব্যক্তিকে চিনি,
আচ্ছা,
খুবই কাছের একজন ব্যক্তি, তার স্বভাব সততা খুবই ভালো। এখন দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে অনেকগুলো মানুষ একসাথে থাকে, বসবাস করে, কোনো ক্ষেত্রে ঝগড়া লেগে গেল বা দুইজন ব্যক্তির মধ্যে মনোমালিন্যতা দেখা দিল, কোনো কারণে পারিবারিক যে সালিশে আছে সেটা হলো,
আচ্ছা,
তো সকলে সকল কথা বললো, সকল যুক্তিতর্ক তুলে ধরলো দিল, কিন্তু ওই যে ব্যক্তি রয়েছে যে না কখনো কারোর সাথে ঝগড়া করেছে, না কারো ব্যাপারে ছুগলি করেছে, না কারো কথা কারোর সাথে লাগিয়েছে, এই অভ্যাসটা তার মধ্যে নেই, তখন লোকের বলে আচ্ছা ঠিক আছে অনেক কিছু তো হলো, যুক্তিতর্ক যা দেওয়া হয়েছে দেখি সে কি বলে। তো ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হয় এবং সে যেটা বলে তখন বাড়ির যারা আছে, যারা বড় যারা আছে, বৃদ্ধ যারা আছে বলে তখন তার কথা মোতাবেক ফয়সালা করে দেয়। একদম সাধারণ ব্যক্তি, মামুলি ব্যক্তি, তার আখলাক ভালো, না মানুষের সাথে ঝগড়া করে, না কারো উপর মিথ্যা চাপিয়ে দেয়, অপবাদ করে কোনো কিছু করে, তো তার এই যে সততাটা এটাই তাকে তার বাড়ির মধ্যে আলাদা করে দিয়েছে। সকলে একদিকে রয়েছে, সে যখন কথা বলে তখন মানুষ সেটাকে আলাদা ভাবে নেয়, সে সত্য কথা বলে, সে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধায় না, সে কারো ব্যাপারে কোনো কথা লাগে না, শুধু শুধু গায়ে পরে কারোর সাথে ঝগড়া করে না, তো এর যে সততা এই কারণে সে আলাদা হয়ে আছে।
এবং তার কথা অল্প বয়সে বা সামান্য ব্যক্তি হলেও, নর্মাল ব্যক্তি হলেও সমাজ তার কথাকে মেনে নেয়, কেননা সে সত্যবাদী, কখনো সে মিথ্যা বা বলতেই পারে না এবং অসৎ কাজের সাথে জড়িত হতে পারে না, অসত্য বিচারের মধ্যে সে অংশগ্রহণ করতে পারে না। আমরা একটি নাতের সাল্লাম মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শুনবো রাশেদ ভাই থেকে, এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আরও কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে শুনবো করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি রাশেদ ভাই, একটি কালাম আমাদেরকে যদি শোনাতে।
اخلاق کرو او گو نبی تمہار اخلاق کرو او گو نبی تمہار اخلاق کرو سب چے সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর সুন্দর ভুবনে তোমার রূপ ও নবী তোমার আখলাক অপরূপ আপাদমস্ত তোমার মত অপরূপ হয়নি সৃজন তোমার মত অপরূপ নবী তোমার আখলাক অপরূপ সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও নবী তোমার আখলাক অপরূপ কি আমল করেছো যদি কি আমল করেছো চাই তোমার উত্তর স্বরূপ বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ নবী তোমার আখলাক অপরূপ নবী তোমার আখলাক অপরূপ চন্দ্র সূর্য সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ নবী তোমার আখলাক অপরূপ তোমার কাছে সে রোগী অসুস্থ হয় তোমার কাছে সে রোগীও সুস্থ হয় যে রোগী কে বলবে ঈসা না স্বরূপ যে রোগী কে বলবে ঈসা না স্বরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ নবী তোমার আখলাক দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখেছো ঝরাই কি দেখেছো ঝরাই কি সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ নবী তোমার আখলাক অপরূপ নবী তোমার
সুবহানাল্লাহ। আজকের টপিক কালামের পঙ্ক্তিগুলো নিয়ে নিলে এই টপিকের আলোচনা তাও শেষ হবে করে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সততার বরকত তো দেখুন, সততার প্রভাব তো দেখুন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ইমান এনেছে, সততার প্রভাব। তিনি শুনতেন লোকমুখে আল্লাহ রসুল এমন 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 কথা বলে এই কাজগুলো করছেন, কাছে এসে আর মনকে মানাতে পারলেন না। তো সততার প্রভাব রয়েছে, আর সেটা তো আজও পর্যন্ত সেই প্রভাব ইসলামের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার প্রভাব, আপনার আমার সততার প্রভাব হয়তো ঘরের বাহিরে নাও যেতে পারে, কারণ সেই সততার মধ্যে ভেজালও থাকতে পারে, কিন্তু আমার নবীর সততার প্রভাব আজও মুসলমান দুনিয়া ইসলাম সমাজ আজ সেই প্রভাব লুটে নিচ্ছে, তাই না? আমার নবীর সততার প্রভাব, কারণটাও বলি আর কিভাবে সেটাও বলি। যদি নাম জিজ্ঞাসা করে আপনার নাম কি, অপরিচিত কোনো এলাকায়, অপরিচিত কোনো এলাকায় গেল, দর্শক আপনাদের কল নিব একটু পরেই, অপরিচিত কোনো এলাকায় গেল, দেখলে মনে হয় না সে কোন ব্যক্তি, কোন জাত, কোন ধর্মের, নাম জিজ্ঞাসা করলো আপনার নাম কি, মোহাম্মদ জাকির, আচ্ছা মুসলমান। যখন নামের শুরুতে মোহাম্মদ, এই নামটা একটু শুনেই মানুষ বুঝে যায় তার সম্পর্ক দীনের সাথে, তার সম্পর্ক আমার নবীর সাথে, সততাওয়ালা ব্যক্তি এরা। আচ্ছা, এরপরে মুখে দাড়ি, এটা দেখো বুঝে যায় সম্পর্ক ইসলামের সাথে এবং আমার নবীর সাথে, মাথায় টুপি পাগড়ি বুঝে যায় এদের সম্পর্ক ইসলামের সাথে, নবীর সাথে, অর্থাৎ আমার নবীর সততার প্রভাব পুরো পৃথিবীতে সে যে জাতিরই হোক না কেন, আর সেই প্রভাব আল্লাহ তাআলার দয়ায় মুসলমান লুটে নিচ্ছে। হয়তো আপনি ঘরে বসে ইসলাম পেয়েছেন তাই বুঝতে পারেন না, বা বাংলাদেশে বসবাস করেন তাই বুঝতে পারেন না এই প্রভাবটা কতটুকু কেমন, কিন্তু আমার নবীর সততার প্রভাব আজও বহমান রয়েছে, আজও চলছে এবং চলতে থাকবে সেই সততার প্রভাব।
উদ্যমশীল ধর্মী মানুষ দ্রুত এটাকে গ্রহণ করছে, এবং এমন এমন এই রিসার্চের যুগে এত কঠিন হয়ে গিয়েছে, কেউ কারোর কথা শুনতে চায় না, প্রত্যেকেই প্রত্যেকের মত, প্রত্যেকেই নিজের যে অভিমত রয়েছে, রিসার্চ রয়েছে, ওই অনুযায়ী চলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন অধ্যয়ন করে তখন তারা ঝুঁকে যায় মন থেকে, যে আসলে ওই এত আগের যুগেও, এত বর্বরতার যুগের মধ্যেও এমন একজন পৃথিবীতে এসেছিলেন যার আখলাক এরকম ছিল, যার সততা এরকম ছিল, যে তার প্রতি মানুষ এরকম এরকম দুর্ব্যবহার করেছে, কখনো তিনি সেটার প্রতিশোধ নেননি। হ্যাঁ, মক্কা বিজয়ের সময় এত বড় সুযোগ ছিল যে জীবনের সকল প্রতিশোধ নেওয়ার সেই সময়টা ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মানে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। তো এই যে এক সততা, এই যে এক উদারতা, এই উদারতার কারণে এখনো পর্যন্ত মানুষ যে যেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া, যে তারা শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পড়ে, সিরাতে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করে তখন তারা থমকে যায়, যে আসলে আমরা যে অবস্থা থেকে চিন্তা ভাবনা করি বা পৃথিবীর যে একটা ইতিহাস আছে, ইতিহাস হচ্ছে যখন অ্যাটাক করা হবে তোমাকে কি করা হবে, এর জবাব তোমাকে দেওয়া হবে, এটাই পৃথিবীর ইতিহাস। কিন্তু এক জায়গায় গিয়ে ইতিহাসের যে ধারাটা আছে এটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী।
জি, দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল নিতে হবে, দর্শকের কথাগুলো শুনতে হয় অনুষ্ঠানে, এস এম এস গুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দেন দর্শক শ্রোতার। পরবর্তী কল দেন।
মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর, আমি আপনার মাদারি চ্যানেল সর্বদাই দেখি, দেখে ভালো লাগছে, জানা জানতে পারতেছি, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম জানাই।
আল্লাহ পাক কবুল করে নিক, সাথেই থাকবেন আশা রাখি সবসময় ইনশাআল্লাহ তাআলা, এভাবে করে অপরকেও নেকির দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য। পরবর্তী কল দেন।
আমি আন্তম থেকে বলছি, আমি অনুষ্ঠান দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি একটি নাচ শরীফ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
এমবি রাকিবুল হাসান, আপনাদের চ্যানেলটা অনেক ভালো, আপনাদের চ্যানেল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারতেছে, এবং আপনাদের চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি আপনার সুন্দর অভিমত আপনি আমাদেরকে দিয়েছেন চ্যানেল সম্পর্কে। পরবর্তী কল দেন।
আমি কুমিল্লা থেকে বলছিলাম, আমার সালাদের কারণ শুনতে চাই, গুনাহের যায় না যে অভ্যাস, এই কারণে শুনিয়ে দিলে খুশি হব।
মাশাআল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ, শোনাবো। পরবর্তী কল দেন।
রাশেদ
মাদানী ভাই, কিছু অনুরোধের কল ছিল, এগুলো আপনার থেকে শুনবো আমরা একটু পরে আল্লাহ চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, মুর্শিদ আমার আত্মার, এবং শেষে আরেকটি কালামের গুনাহের জায়নাজে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আলোচনা করছিলাম দর্শক শ্রোতার সততার প্রভাব। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, নেককার ব্যক্তি যারা, তাদের পূর্বপুরুষ যদি খোঁজে দেখা হয় তবে এই সততার প্রভাব এগুলো, যেমন ইমাম আলফেসানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, তার শহরে একজন পাগল প্রবেশ করেছে এবং মানুষের দোকানে যায়, যা সামনে পায় নিয়ে খাওয়া শুরু করে দেয়। মনে করেন প্যাকেট করা আছে, নিবে, প্যাকেটটা ছিঁড়বে, একটু খাবে, বাকিটা ফেলে দিবে। এরকমের মানুষ একটু বিরক্ত হয়ে গেছে পাগলের প্রতি, একটা হোটেলে গেছে। হোটেলে যাওয়ার পরে যখনই কিছুর উপরে হাত দিবে তখন ওই হোটেলের কর্মচারীরা গরম পানি মারবে তার দিকে, এমন পরিস্থিতি। ওই মুহূর্তে একজন লোক আসছে, বললে তার গায়ে গরম পানি দিও না, সে যদিও পাগল কিন্তু তার বংশ থেকে মুজাদ্দিদ আসবে। মানে আলফেসানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ তার দুনিয়াতে আসেননি, তার পূর্বের ঘটনা। ওই লোক বললেন যে এনার মানে মুজাদ্দিদ আলফেসানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ তাআলার বংশের লোক ইনি, তার বংশ থেকে মুজাদ্দিদ আসবেন একজন, তার ওসিলায় তার সম্মানে তাকে মাফ করো, তার সাথে এমন বেয়াদবি করিও না। তো দেখা যায় আল্লাহওয়ালা ব্যক্তিদের পূর্বপুরুষ যারা আছেন তাদের মধ্যে সৎ ব্যক্তি আছেন, ছিলেন, আর তাদের প্রভাবটাই এই নেককারদের উপরে পড়ছে। হয়তো দাদা, পরদাদা, কেউ না কেউ এই সততা অবলম্বন করেছেন, সত্যবাদী ছিলেন। তো সত্যবাদী ছাড়া, আচ্ছা মিথ্যুক তো নেককার হতে পারে না, মিথ্যুক তো বলি না, আচ্ছা মিথ্যুক তো সে ধোকাবাজ হতে পারে, মিথ্যুক তো অনেক কিছুই হতে পারে। ওলি আউলিয়া কেরামের যে নামগুলো শুনি আমরা, তাদের একটা বড় অঙ্ক রয়েছে, হিসাব রয়েছে, যারা নেককার বা সততার সাথে জড়িত এবং সততার মাধ্যমেই তারা এই ইয়া পেয়েছেন, আপনার কি বল বেলায়েত পেয়েছেন। আর মিথ্যুক যারা আছে, যদিও হয়তো প্রকাশ্যে মিথ্যা বলে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, কখনোই তারা না নেককার লোক, না আল্লাহওয়ালা ব্যক্তি, না আল্লাহ তালার বন্ধু হতে পারবে। এরা বাজ ধোকাবাজের মধ্যেই রয়ে যায়, এই জন্য সততার প্রভাব রয়েছে। আচ্ছা মিথ্যারও কিন্তু প্রভাব,
আপনি যদি দেখি যে সার্বিক দিক থেকে
জি
সত্য মিথ্যা হালাল হারাম এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রভাব তো অবশ্যই রয়েছে, প্রত্যেকটা কাজের একটা প্রভাব রয়েছে।
জি জি জি,
ঠিক আছে, পৃথিবীতে যত কিছু আছে এর একটু প্রভাব অবশ্যই থাকে।
অবশ্যই
আমরা অনেক সময় এরকম চিন্তা ভাবনা করি না যে আসলে মনে শান্তি পায় না কেন, মানে এটা কিসের প্রভাবের কারণে মনের মধ্যে শান্তি পায় না। তো এরকম একটি ঘটনা উদ্ঘাটন হয় উমর বিন সাদি রহমতুল্লাহ তাআলার একটি ঘটনার বিবরণ থেকে, যে আসলে মনের প্রশান্তি নষ্ট হওয়ার কি প্রভাব রয়েছে এবং শান্তি অর্জিত হওয়ারই বা কি প্রভাব রয়েছে। তিনি রাস্তা ধরে হাঁটছিলেন, তো রাস্তা ধরে হাঁটার সময় দেখা হলো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে। তাকে প্রশ্ন করলেন যে মনের যে শান্তি রয়েছে মানে এটা কিসের কারণে অর্জিত হয়, এর প্রভাবটা কি, কারণটা কি? তো তিনি বললেন যে এর কারণ হচ্ছে হালাল ও হারাম উপার্জন। যদি কেউ হালাল উপার্জন করে তাহলে মনে শান্তি আসবে, যদি হারাম উপার্জন করে মনে শান্তি নষ্ট হবে। এটাই হচ্ছে প্রভাব, হালাল তার প্রভাব হচ্ছে মনে শান্তি দেওয়া, হারাম এর প্রভাব হচ্ছে মনে শান্তি দূর করে দেওয়া। তিনি কিছুদিন কিছু দূর যাওয়ার পর তার দেখা হলো বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে।
আচ্ছা,
বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে দেখা হলে তিনি তাকেও প্রশ্ন করলেন যে মনের শান্তি বিনষ্ট হওয়া এবং অর্জিত হওয়ার কারণ কি। তখন তিনি বললেন যে মনের শান্তি অর্জিত হওয়ার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার যদি জিকির তুমি করো তাহলে মনে শান্তি আসবে, আর যদি জিকির ছেড়ে দাও তাহলে তোমার শান্তি নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে জিকিরের প্রভাব। তখন তিনি বললেন যে আমার একটু আগে দেখা হয়েছিল আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে। এটা শুনে মাত্র বিশর হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মুখটা চওড়া হয়ে গেল, একজন আলিমে দ্বীনের সাথে সাক্ষাৎ করে এসেছে। তো তিনি বলেন যে আমি তো তাকে একই প্রশ্ন করেছি, তবে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন এটা হালাল ও হারাম। তখন বিশর হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তিনি মূল জিনিসটা বলেছেন, তিনি সঠিকটা বলেছেন যে হালাল ও হারামই হচ্ছে ওই বিষয় যে মনের সুখ এবং দুঃখ, শান্তি এবং অশান্তির কারণ হচ্ছে
কারণ হয় দাঁড়ায়।
কিছুক্ষণ পর দেখা হলো আব্দুল ওহাব ওয়াররাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে, তাকেও তিনি একই প্রশ্ন করলেন যে মনের সুখ ও শান্তি মানে অর্জন হওয়া এবং নষ্ট হওয়া, শান্তি পাওয়া এবং শান্তি দূর হয়ে যাওয়ার কারণ কি। তখন আব্দুল ওয়াহাব ওয়াররাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও বললেন যে আল্লাহ তাআলার জিকিরই হচ্ছে এর বিষয়, যখন জিকির করে মনে শান্তি আসে, যখন জিকির ছেড়ে দেয় মন থেকে শান্তি দূর হয়ে যায়। তো তাকেও বললেন যে আমি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে দেখা করে এসেছি। এটা বলা মাত্র তিনিও খুশি হয়ে যান যে আলিমে দ্বীনের সাথে দেখা হয়ে এসেছে। তখন তিনি বললেন যে তিনি তো আমাকে প্রশ্নের উত্তর এটা দিয়েছেন, হালাল ও হারামই হচ্ছে মনের সুখ শান্তির কারণ, তখন তিনি বললেন যে তিনি মূল বিষয়টা বলেছেন, অর্থাৎ তিনজন আল্লাহর বলি তারা স্বীকৃতি দিয়েছেন যে বান্দার মনের যে শান্তির যে বিষয়টা রয়েছে এটা জড়িত হচ্ছে হালাল ও হারামের সাথে। আমরা তো শান্তির জন্য সবকিছু করি এবং সেটা মনে করি যে দশতলা বিল্ডিং এর মধ্যে থাকতে পারলে তার দিয়ে চলাফেরা করতে পারলেই মনের শান্তি, কিন্তু প্রকৃতপক্ষে শান্তির যে বিষয়টা তারা বলে দিয়েছেন যে আপনি যদি শান্তি পেতে চান এবং শান্তি এই যে লাভের যে প্রভাব যেটা তৈরি করে সেই প্রভাব তৈরি করার মাধ্যম হচ্ছে হালাল ও হারাম, তো এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং ব্যবসার অনেক বিষয়গুলো রয়েছে। শ্রী শক্তি রহমতুল্লাহ তাআলা আলের জীবনের মধ্যে এসেছে যে তিনি পণ্য ক্রয় করেছেন, বাদাম ক্রয় করেছেন 60 দিনার দিয়ে, সম্ভবত 60 দিনার দিয়ে, এবং তিনি এটা ক্রয় করার পর খাতায় লিখে দিলেন যে আমি এই বাদাম বিক্রি করব 63 দিনার বিনিময়ে, 3 দিনার দাম লাভ করবেন। তো সময় যাচ্ছে, তো দিন যাচ্ছে, তো এই বাদামের ভ্যালু বাড়ছে, দিন দিন বাড়ছে, বাড়তে 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 গিয়ে ঠেকলো 90 দিনারে। মানে এই 60 দিনারের বাদাম এখন বাজার মূল্য হচ্ছে 90 দিনার। পরবর্তীতে আরো একজন আল্লাহওয়ালা ব্যক্তি তার কাছ থেকে বাদাম নিবে, তখন দাম জিজ্ঞাসা করলো যে আমি আপনার এই বাদামগুলো ক্রয় করতে চাই, তো আপনি আমার কাছে বিক্রি করুন। তো তিনি বললেন যে ঠিক আছে, 63 দিনার হলে আমি আমার বাদাম বিক্রি করে দেব। তখন সে আল্লাহওয়ালা বললেন যে এটা কিভাবে, এই বাদামের ভ্যালু তো মার্কেট ভ্যালু হচ্ছে 90 দিনার, আপনি কেন এটা 63 দিনার বিক্রি করবেন,
কমে কেন,
হ্যাঁ এত কমে কেন, আপনি আমার কাছে 90 দিনারে বিক্রি করবেন, আমি চাই না যে আপনি লোকসানে পড়েন। আর এদিকে শ্রী শক্তি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে না, আমি আপনার কাছে, শ্রী শক্তি নয় তো মারুফ কারকি দুজনের থেকে একজন হবেন, তো তিনি বললেন যে না আমি 63 দিনারে বিক্রি করব, এটা আমি লিখে রেখেছি, এর থেকে আমি 1 পয়সা বেশি লাভ করব।
আল্লাহ,
তো উভয়ের মধ্যে যে কল্যাণ, মানুষের কল্যাণ, এই সততা যে আমার ভাই সে ভালো থাকুক, আরেকজনের চিন্তা ভাবনা যে না আমার ভাই সে 2 পয়সা লাভ করুক, তো এই যে চিন্তা ভাবনার কারণে দুজনের মধ্যে এক কথা হতে থাকলো, বনাবানি হলো না, শেষ পর্যন্ত এই বাদাম বিক্রি হলো না।
আল্লাহ,
তো যে মানুষের মধ্যে যে এটা যে তারা আজও পর্যন্ত আমাদের মাঝে কেন চর্চা হয় তাদের নাম, তারা এখনো পর্যন্ত কেন মানুষের কাছে ভালোবাসার পাত্র, এটাই যে তাদের মধ্যে ওই সততা ছিল যে আমার ভাই ভালো থাকুক, আমার ভাই
অপর মুসলমান যেন আমার থেকে কষ্ট না পায়। আচ্ছা, আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার মুসলমান ভাই কষ্ট পাবে, তা থেকেও আল্লাহওয়ালা ব্যক্তিরা বিরত থাকতেন। সততার প্রভাব আরেকটা বিষয় এখানে আছে, আপনি যদি সৎ হয়ে থাকেন বা সততা অবলম্বন করে থাকেন, সততার প্রভাব আপনি কিভাবে দেখবেন, সামাজিকভাবে হোক বা এলাকাভিত্তিক, কোনো মানুষ আপনার উপরে মিথ্যা দোষ চাপিয়েছে কিন্তু আপনি সৎ আর মানুষ আপনাকে সৎই জানে, তখন কি হয়, এটার প্রভাব, এই সততার প্রভাব তখন দেখা যায়, আপনাকে একজন মানুষ বলছে যে এই লোকটা এই দোষ করছে বা এই ভুলটা করছে, আশেপাশের 5 জন মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ওই লোকের বিরোধিতা করবে, বলবে না এই লোক সৎ, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এই লোকের ব্যাপারে তুমি মিথ্যা বলছো, কখনোই সে এই কাজটা করতে পারে না। এই তো একটা গেল। এরপরে সততার প্রভাব, ছাত্র বয়সে যদি কেউ সততা হয়ে থাকে আর সেটা টিচারের চোখে পড়ে, যতই বিচার টিচারের কাছে আসুক না কেন, তো আপনার ছাত্র এটা করছে, টিচারের ধ্যান ধারণা তার সততার প্রতি, আমার ছাত্র এই কাজ করতেই পারে, আমি এরকম অসংখ্য টিচার দেখছি গ্যারান্টি দিয়ে বলে আমার ছাত্র এই কাজ করতেই পারে না, আমার ছাত্র এই কাজ করতে পারে না, আমি আমার ছাত্রকে শিক্ষাই দিইনি, আমার ছাত্র সততা আমি জানি। অনেক মা বাবাকে বলতে শুনেছি, মা বাবা বুকে হাত দিয়ে বলবে আমার সন্তান এই কাজ করতে পারে না, করে নাই আমার সন্তান, আপনারা ভুল বুঝতেছেন বা ভুল দেখছেন আপনারা, আমার সন্তান এই কাজ করতে পারে না, আমার সন্তানের সততা ব্যাপারে আমি জানি। আচ্ছা, মুরিদের ব্যাপারে পীর যদি সে সততা অর্জন করে থাকে, তো পীর যদি বলে যে আমার মুরিদের ব্যাপারে আমি জানি, তার সততার সম্পর্কে আমার ধারণা আছে, সে এমন কাজ করতে পারে না, অর্থাৎ এটাই তো সততার প্রভাব, তাই না? আপনি বিপদে পড়বেন, আপনার সততা আপনাকে বাঁচিয়ে নেবে, এটাই তো প্রভাব, তাই না?
সেটা অনেক সময় জাকির ভাই নিজের সততাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু স্যাক্রিফাইসও করতে, অনেক সময় অনেক লাভ আসবে, অনেক সময় অনেক বেনিফিট দেখা যাবে, আশেপাশে অনেক কিছু আসবে, তুমি নিজের সততাকে বাঁচিয়ে রাখতে হয়, অনেক সময় নিজের ক্ষতিও করতে হয়, নিজের লোকসানও করতে হয় সততাকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা যদি মুহাদ্দিসদের জীবনী দেখি, তো এর মধ্যে হতো অন্যতম একটি বিষয় হচ্ছে আদল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া এবং সৎ হওয়া, তো সেই হচ্ছে নির্ভরযোগ্য মুহাদ্দিস, সে যখন হাদিস বর্ণনা করে সেটা গ্রহণ করা হয়। আর মুহাদ্দিসদের মধ্যে অন্যতম এক তারকার নাম হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহ, তার জীবনের মধ্যে পাওয়া যায় নিজের সততাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি নিজের সম্পদকে বিসর্জন দিয়েছিলেন। তিনি যাচ্ছেন সফরের মধ্যে, তো তার সফরে যাওয়ার সময় এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহ, ধনাঢ্য ফ্যামিলি ব্যক্তি ছিলেন তিনি, তো যাচ্ছেন, তো সফরে যাওয়ার সময় তার এক থলি ছিল, থলির মধ্যে 1000 পরিমাণ আশরাফি দিনার এগুলো ছিল।
আচ্ছা,
তো এক ব্যক্তি দেখলো যে তার কাছে একটা থলি আছে এবং থলির মধ্যে কিছু সিল বা কিছু লেখা আছে, কিছু প্রমাণ এরকম রয়েছে যেটা দেখলে বোঝা যাবে ওই ব্যক্তি রয়েছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই সফরে যাওয়ার সময়, নদীতে যাওয়ার সময় এক এমন এক ব্যক্তি দেখার পর তার লোভ জন্ম নিল যে এটা আমার নিতেই হবে এই থলিটা।
আচ্ছা, এটা লাগবে।
আর এটার কি কি নিদর্শন রয়েছে সেটাও সে পর্যবেক্ষণ করে নিল। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তার নিজের জেব নিজের পকেটে রাখলেন, তো পকেটে রাখার পর সে ওই জাহাজের মধ্যে শোরগোল তৈরি করে দিল যে তোমরা শুনো, তোমরা শুনো যে আমার 1000 দিনার চুরি হয়ে গেছে, এটা কে জানি নিয়ে গিয়েছে, আর আমার যে থলি আছে থলির নিদর্শন হচ্ছে এটা 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 এটা। তো মানুষ তো খোঁজাখুঁজি শুরু করে দিল, এখানে তো বাইরে থেকে কোনো চোর আসবে না, জাহাজের মধ্যে যারা আছে তারাই চুরি করেছে কেউ না কেউ। তো তন্ন তন্ন করে খোঁজা হলো, সব কিছু খুঁজছে। তো তাই সেও তো জানে এটা কার কাছে আছে, যে দাবিটা করেছে মিথ্যা দাবি করেছে, সে তার কাছে আরো ভালোভাবে যাচাই বাছাই করলো, সেখানে আরো ভালোভাবে খুঁজলো। এত খোঁজাখুঁজির পর পাওয়া গেল না, এটা গেল কোথায়? তো যখন সবাই নেমে গেল, নেমে যাবে, তো ওই ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলার কাছে গেল যে আপনি তো বুঝে গেছেন আমি মিথ্যা বলেছি, মিথ্যা দাবি করেছি, আপনার কাছে তো সব প্রকাশ হয়ে গেছে, তবে এটা বলুন যে আপনার সেই থলেটা কোথায়? এত দামি 1000 আশরাফি তো অনেক বিশাল একটা ব্যাপার। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা বলেন যে আমি আমার নিজের দামানকে পবিত্র রাখার জন্য, নিজের পরিচয়কে পবিত্র রাখার জন্য, নিজের সিকাতকে পবিত্র রাখার জন্য আমি আমার 1000 আশরাফি যেটা রয়েছে দিনার রয়েছে এটা বিসর্জন দিয়েছি, আমি সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছি।
আল্লাহ,
তো নিজেকে পবিত্র রাখার জন্য, পাক রাখার জন্য অনেক সময় আপনাকে বিসর্জন দিতে হবে।
আমি সমাজে আছে মুতালিব ভাই, কি রকমের আছে সৎ ব্যক্তিরা, যেমন কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে আপনার থেকে জোর করে নিতে চাইবে বা দাবি করবে বা মিথ্যা বলবে আপনার ব্যাপারে। উদাহরণস্বরূপ কোনো দোকানে গেলেন বা কিছু কিনলেন, এখন কেনার পরে আপনি তাদের কথার পেজ বুঝেন নাই, তারা আপনাকে স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করছে অথবা কেজি হিসাবে বিক্রি করছে। এখন টাকা দেওয়ার সময় দেখলেন আপনি 500 টাকা বেশি বিল বানাচ্ছে, তো আপনি বললেন ভাই আমাকে তো এত টাকা বলছিলেন, তো তখন একটা বার্গেনিং শুরু হয়ে যায়। এখন সৎ ব্যক্তিরা কি করবে, নিজের সম্মান বাঁচাতে, নিজের সততা বাঁচাতে 500 টাকা বেশি দিয়ে আসবো, ওখানে ঠিক আছে ভাই তুই নে 500 টাকা, তুই নে। গাড়িতে উঠছেন, যদিও সুন্নাতে মোবারাকা আগে দরদাম করে নেওয়া, নিলেন না, ভুল হয়ে গেছে, গাড়িতে ওঠার পরে গন্তব্যস্থানে পৌঁছালেন, 50 টাকার ভাড়া, 100 টাকা চাচ্ছে। এখন আপনি পারবেন না সেই সিরা গেঞ্জিওয়ালা লোকের সাথে তর্ক করতে, পারবেন না ওর সাথে বাজে ব্যবহার করতে, তখন নিজের সততাকে বজায় রাখার জন্য ঠিক আছে ভাই তোর 100 টাকা দাবি, তো তুই নিয়ে নে, তোরটা তুই বুঝা।
এমনটা দেখা যায়, এমনটা দেখা যায়, এমনটা অনেক সময়
অনেকটা হয়, কেন নিজের সততা বজায় রাখার জন্য, নিজের ভদ্রতা বজায় রাখার জন্য। আচ্ছা, কেবলা নিগ্রানের সুরার চমৎকার উপদেশ এটা যে কখনো তুমি দারোয়ানের সাথে তর্ক করতে যাবে না, কারণ দারোয়ানের সাথে তর্ক করলে তুমি জিতবে না, বরং তুমি হারবে। হ্যাঁ, যদিও তুমি তোমার দাঁড়ানো দেখে, তোমার কথা বলা দেখে আশেপাশের মানুষ দারোয়ানকে ধমকাবে, কিন্তু প্রকৃত পক্ষে তুমি অপমান হচ্ছ সেখানে, তোমার স্ট্যাটাসের সাথে যায় না যে তুমি দারোয়ানের সাথে তর্ক করবে। সেম, যদিও আমি হকের উপরে আছি, কোনো দোকানদার বা কোনো ড্রাইভার আমার থেকে দাবি করছে বেশি টাকা, কিন্তু সেখানে ইজ্জত বাঁচানোর জন্য, নিজের সততা রক্ষা করার জন্য চুপ থেকে সেটা দিয়ে আসতে আমরা ভালো মনে করি। কিন্তু এখানেও কিছু লোক পাওয়া যায় তর্কে জড়িয়ে যায়, এমনকি হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যায়। এটা না করে যারা এই অসাধু কাজগুলো করে, সততা, মানুষের সততার দুর্বলতা দেখে এই প্রভাবটা খাটায়, এটাও করা উচিত না। এবং যারা আমরা তর্কে লিপ্ত হয়ে যাই, আমাদের তর্ক করার উচিতই নয় এই সকল লোকদের সাথে। মনে রাখবেন, যারা বাজারে দোকানদারি করে তাদের জবান অনেক চলে, তাদের মুখ অনেক চলে, আপনার আমার মতো মানুষ তাদের সাথে তর্ক করে কখনোই পারা, তার কারণ তাদের শব্দগুলো অনেক সময় বাজারের শব্দ হয়ে থাকে।
আর ওদের সাথে পারা না যাওয়ার অনেকগুলো কারণ হচ্ছে, কারণ ওরা ওটা তো অভ্যস্ত,
অভ্যস্ত।
আপনি যদি দুইটা করা কথাও বলেন ওদের কোনো যায় আসে না, কিন্তু আপনাকে যদি জাস্ট একটু কিছু বলে দেয়, কারণ আপনি এটা তো অভ্যস্তই না, আপনাকে যে কেউ তুই বলবে সেটাতেই আপনি অভ্যস্ত না, কারণ আপনি সর্বদা ওই পরিবেশে থেকে আছেন যেখানে সম্মান। আমি অন্যকে সম্মান দিয়ে কথা বলি, অন্য আমাকে সম্মান দিয়ে কথা বলে, আমি একজনকে আপনি করা কথা বলি, সে আমাকে আপনি করে কথা বলে। এখন আপনি বাজারে গিয়ে গালি তো দূরের কথা, কেউ আপনাকে তুই বললে সেটাই আপনার সহ্য হবে না, কারণ আপনি ওই এনভায়রনমেন্টে ছিলেনই না।
ওই তখন আপনার সম্মানে লাগবে যে কেমন একটা ব্যবহার তাদের মধ্যে। এই জন্য সেখানে সততার পরিচয় দিয়ে, ভদ্রতার পরিচয় দিয়ে সেখান থেকে আমরা চলে আসি, মানুষ চলে আসে সেখান থেকে। এটা উদাহরণ দিলাম, সততা এখনো আছে মানুষের মধ্যে, যখন দেখে যে না আমি তার সাথে তর্ক করলে বা আমি জিতে যাব কিন্তু আমার সততার উপরে আঘাত আসবে, তখন মানুষ সেখান থেকে ফিরে আসে। রাশেদ ভাই অনুরোধের কিছু কালাম ছিল, দেখতে দেখতে সময়ও আমাদের শেষের দিকে, কালাম শুনি এরপর শেষ দুই একটা কথা বলবো, এরপরে সালাতু সালাম পাঠ করবো আল্লাহ আছে ইনশাল্লাহ তালা। জি হুজুর, অনুরোধের কালামের এক দুই পংক্তি করে শুনিয়ে দিন আমাদের।
সুনর মদিনা আমার প্রাণের মদিনা, সুনর মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, আরশে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, তাকে হারা নে হারাবো আমি দোজাহান, তাকে হারা নে হারাবো আমি দোজাহান, যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দোয়া কবুল হয় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, গুনাহে যায় না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত রাসূলুল্লাহ, গুনাহের প্রতি যেন হয় ঘৃণা মোর ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যেন হয় ঘৃণামোর ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি বাদ স্বভাব যেন ছুটে যায় ইয়া রাসূল, প্রতিটি ব যেনো ছুটে যায় রাসূলুল্লাহ খনে সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা তিনি মুর্শিদামারাতার
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরোধের কালামগুলো দর্শক শ্রোতা আমরা শুনতেছিলাম, আর দেখতে দেখতে সময়ও শেষ। মুতালিব ভাই থেকে শেষ দুই একটা কথা শুনি, এরপরে সালাতু সালাম আমরা ইনশাআল্লাহ তাবারাকাতালা পাঠ করব। সততার ব্যাপারে সন্তানকে কিভাবে তরবিয়ত করা যায়, বড় একটা মেটার এখানে কাজ করে। মুতালিব ভাই দেখেছে, সন্তানকে আমরা ইংলিশ শিখালাম, সন্তানকে আমরা দুনিয়া বোঝালাম, সন্তানকে আমরা বিজনেস শিখালাম, সবই করলাম সন্তানের জন্য, কিন্তু সততা শিখাতে পারিনি। এর সততা শিখাতে না পারার প্রভাবটা আজকে সমাজে দেখেন, মা কতদিন ধরে ঘরের মধ্যে মরে পড়ে আছে, সন্তানের খবর নেই। ভিতরগত প্রবলেম, সেটা পারিবারিক হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমরা এতটা ইনকোয়ারি করি না, জানি না, সোশ্যাল মিডিয়াতে যা আসে সেটা দেখি। তো এই যে সন্তানকে সততা শিখালে কি আর এটা হইতো, কি মনে হয় আপনার? আজ বাবার চোখের দিকে তাকিয়ে সন্তান কথা বলে, মায়ের চোখের দিকে তাকিয়ে সন্তান কথা বলে, মাকে সম্মান করছে না, বাবাকে সম্মান করছে না। আপনি যদি আপনার সন্তানকে কমপক্ষে সততা শিখাতেন, তবে হয়তো বা এইটা হতো না কখনোই। কেননা সততা যার মধ্যে আছে সে আল্লাহকে ভয় করে, সততা যার মধ্যে আছে সে ইসলামকে পরিপূর্ণভাবে মানে। শেষ দুই একটা কথা যদি শেয়ার করতেন দর্শকের সাথে।
সব কিছু হচ্ছে আসলে দুনিয়ার মোহ, নিজের শান্তি, নিজের ভালো, এটাই এখন চলছে। এমনকি তো দেখা যায় যে তোমার সামনে যেই আসুক না কেন, তুমি তোমার যেটা আছে এটা তুমি ছাড়বে না কোনোভাবে। এই জন্যই বলা হয় উলামায়ে কেরামগণ বা অনেকেই বলে যে এখন বাসের মধ্যে দেখবেন সবচেয়ে কম বয়সী ছেলেটাই মানে সিট নিয়ে সবার আগে চেষ্টা করে যে আমি এখানে বসার চেষ্টা করব, অথচ তার সামনে দাড়ি পাকা ব্যক্তি আছে, তার সামনে মহিলা আছে, অসুস্থ ব্যক্তি আছে। তো এটা কি কেন তৈরি হলো? ওটা আমরা শিক্ষা দিয়েছি যে তুমি তোমারটা যেভাবেই হোক আদায় করে নিবা।
এই যে এটা এটা একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে যে তুমি তোমার হক আদায় করো,
হক তো একটা বিষয়,
হ্যাঁ নিজেরটা নিজের আদায় করে নিতে হবে, এরকম একটা প্রচলন হয়ে গেছে
শিক্ষাটা হচ্ছে। এবং যে দুনিয়া এখন এটা তৈরি হয়েছে যে আপনি আপনার সুখ যেভাবে সে ইচ্ছা সেটা করতে পারেন, আপনার সুখের ক্ষেত্রে বাধা যে ব্যক্তি হোক না কেন তাকে আপনি সাইড করে দেন। এখন সেই সুখের ক্ষেত্রে বাধা, আমি বয়স হচ্ছে 25 বছর, এখন তো আমার বিভিন্ন জায়গা ঘোরা, বিভিন্নভাবে জীবন উপভোগ করার সময়, এই মুহূর্তে বৃদ্ধ মামা মা তো আমার এই সুখের ঘোরার ক্ষেত্রে বাধা, আমার জীবন উপভোগ করার ক্ষেত্রে বাধা। এই যে উপভোগ উপভোগ উপভোগ, নিজের লাইফ নিজে যেভাবে মন চায় সেভাবে, তো এই বিষয়গুলোর কারণে হচ্ছে এই বিষয়গুলো তৈরি হচ্ছে যে বৃদ্ধ ব্যক্তিকে আর মানে কেয়ার করার আর
কেয়ার করার সময় নেই,
সময় হচ্ছে না। এখন আমরা চিন্তা ভাবনা করছি না, বয়স তো আমার 25, আমার মা বাবার বয়স 50 থেকে 60 বছর, সেই বয়সের বয়সটার মধ্যে তো আমিও যাব। এখন আমি একটা পরিবেশ তৈরি করে যাচ্ছে যে তাদের কেয়ার করার সময় আমার নেই, তো এই পরিবেশটা তো আমি ক্রিয়েট করলাম। তখন আমি যখন 50-60 গিয়ে উপনীত হব, তখন আমার সন্তান আমার সাথে কি করবে? কারণ পরিবেশ তো আমি তৈরি করেছি ঘরের মধ্যে। আমি যদি আমার সন্তানকে দেখাতাম যে মা বাবার খেদমত এভাবে করতে হয়, বৃদ্ধ বয়সে তাদেরকে সময় দিতে হয়, বৃদ্ধ বয়সে তাদের খোঁজখবর রাখতে হয়, তো আমার সন্তান না দেখে দেখে শিখত যে না এটা তো একটা সিস্টেম, এটা তো একটা কালচার, এটা তো একটা পরিবেশ, এটাই হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের এরকমটা হওয়া উচিত, তারা বড়দের কেয়ার করে, বড়দের খোঁজখবর রাখে। তো এটা আমরা করছি না, তো আমাদের তো আরো ভয়াবহ বিষয়ের সম্মুখীন হতে হবে। তো এটার জন্য আমাদের প্রস্তুতি এখন থেকে
নেওয়া উচিত। আমি দেশের উপরস্থ দায়িত্বে যারা আছেন বা সমাজসেবক যারা আছেন, আমি আমার নিজের জায়গা থেকে আপনাদেরকে বলি দাবি, এটা আমার দেশকে আপনারা পশ্চিমা কালচার নিয়ে আসবেন না আমার দেশের মধ্যে। বিভিন্ন দেশের অ্যাডভার্টাইজ আমরা দেখি যে বৃদ্ধ লোকদের সেবা করার জন্য মানুষ দরকার, অর্থাৎ হোম, অর্থাৎ কি বলে এটাকে, আপনার বয়স্ক লোক যারা আছে বিদেশের বাড়িতে, ওই সকল বয়স্ক লোকদের দেখার জন্য মানুষ হায়ারিং করে এখন নিচ্ছে। আমার দেশ কেমন বানাবেন না, আমার দেশ সভ্য দেশ, আমার দেশের কালচার হলো মা বাবার ইন্তেকালের আগ পর্যন্ত সন্তানের সাথে থাকা, কোনো কেয়ারটেকার দরকার হয় না তাদের খেদমত করার জন্য, আজও পর্যন্ত এই সভ্যতা বজায় আছে আমার দেশে। এটাকে নষ্ট করবেন না, এটাকে বিলীন করে দিবেন না, এমন কোনো দিনকে আপনারা ডাকবেন না বাংলাদেশে, যেদিন আসবে ওই দিন দেখতে হবে যে মা বাবার খিদমতের জন্য, দেখাশোনার জন্য কেয়ারটেকার প্রয়োজন হবে, এমনটা এমন পরিবেশ তৈরি করিয়েন না বাংলাদেশে। তবে আপনি একদিন বুড়া হবেন, আপনারও বয়স হবে, আপনিও হাঁটতে পারবেন না, সেদিন কেয়ারটেকারকে টাকা দিয়ে তারপরে খিদমতগুলো করাতে হবে না। তো বাংলাদেশের রীতি রেওয়াজ কালচার এটাই আছে আলহামদুলিল্লাহ, যার যার বাবা মা তার তার সাথে, কোনো মা বাবার জন্য কেয়ারটেকার দেখা হয় না, খোঁজা হয় না, নিজের মা বাবার খেদমত সন্তানরা নিজেরাই করে। আল্লাহ পাক আমাদেরকে সততার উপরে থাকা এবং সত্যবাদী ব্যক্তিদের সাথে থাকা, সত্য বলা, সৎ পথে চলা, এই সততার উপরে থাকা আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে নতুন কিছু আলোচনা নিয়ে, টপিক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলে সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু শুকরু আলাইনা মাদা ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam alayka ya habib salam alayka salawatullah alayka arsh ka kaaba madina farsh ka kaaba madina kaabe ka kaaba madina kaabe ka kaaba madina jannatul mawa madina ya nabi salam alayka Rasul salam alayka ya habib salam alayka salawatullah alayka
salatu wassalamu alayka ya rasul allah as-salatu wassalamu alayka ya habib allah subhanaka allahumma وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার